বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ সোমবার 13 ডিসেম্বর, 28 অগ্রহায়ণ এবং ফার্সি 22 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstudio.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ব্যাপারে বিশেষজ্ঞ কমিটির সতর্কবার্তা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত ভিয়েনা সংলাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানালেন প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি। আরব আমিরাত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলল ইসলামী জেহাদ। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ। এবং ভারতের কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 গেরিলা নিহত। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত ভিয়েনা সংলাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। একই সঙ্গে তিনি বলেছেন কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব নাশকতামূলক তৎপরতা চালিয়ে ভিয়েনা সংলাপকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। সংলাপে আন্তরিক হওয়ার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতি যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার প্রতিক্রিয়ায় বাকেরি কানি এক সাক্ষাৎকারে বলেছেন, কিছু খেলোয়াড় ও অবৈধ অস্তিত্ব উত্তেজনা সৃষ্টির মধ্যেই নিজেদের স্বার্থ খুঁজে পায়। তিনি বলেন, এই অপশক্তিগুলো ভিয়েনা সংলাপের ভেতরে এবং বাইরে নাশকতামূলক তৎপরতা চালিয়ে এখান থেকে যাতে কোনো ফল বেরিয়ে আসতে না পারে সেই চেষ্টা চালাচ্ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা শুরু হওয়ার আগে থেকে ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে সংলাপ বন্ধ করে দেওয়ার জন্য আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে এসেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে ভিয়েনায় চলমান সংলাপ হচ্ছে একটি চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ। তিনি তার ভাষায় সংলাপে আন্তরিক হতে ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এই সতর্কবাণী উচ্চারণ করলেন যখন ভিয়েনা সংলাপে ইরানের প্রতিনিধি দলের প্রধান আলী বাকেরি কানি বলেছেন, চলতি আলোচনায় তিনি 2টি প্রস্তাবের খসড়া
উপস্থাপন করলেও ইউরোপীয়দের পক্ষ থেকে আলোচনার জন্য কোনো গঠনমূলক প্রস্তাব উত্থাপন করা হয়নি। তিনি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে আরও বলেছেন, আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কর্মসূচি হচ্ছে ভিয়েনা সংলাপের মতো পার্থক্যের প্রধান দুটি বিষয়। বাকেরি কানি বলেন, দুটি বিষয়েই ইরানের পক্ষ থেকে বলার মতো কথা থাকলেও ইউরোপীয়রা কোনো প্রস্তাবই তুলে ধরছে না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। রোববার সন্ধ্যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান এবং দেশটির যুবরাজ ও দুবাইয়ের শাসক জায়েদ আল নাহিয়ান তাকে স্বাগত জানান। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুবরাজ জায়েদ আল নাহিয়ানের ব্যক্তিগত প্রাসাদে তার সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফর করলেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সঙ্গে যখন পাঁচ জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যুতে গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী আবুধাবি সফর করছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল এবং কয়েকটি আরব দেশ একই ধরনের উদ্বেগ প্রকাশ করে আসছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সংযুক্ত আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এই সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে সংগঠনটি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আফগানিস্তানে অর্থ পাঠানোর যে অনুমতি মার্কিন অর্থ মন্ত্রণালয় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই পদক্ষেপ আফগান ব্যাংকগুলোর জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আরও বলেছেন, এখন থেকে আমেরিকা প্রবাসী আফগান নাগরিকরা ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানিগ্রাম সহ অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজ দেশে তাদের পরিবারের কাছে অর্থ পাঠাতে পারবেন। গত আগস্ট মাসে আমেরিকা আফগানিস্তান থেকে অপমানজনকভাবে বিদায় নেওয়ার পর কাবুলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। বিশেষ করে আমেরিকায় থাকা আফগানিস্তানের অন্তত $1,000 কোটি অর্থ আটকে দেয় মার্কিন সরকার। তবে গতকাল মার্কিন অর্থ মন্ত্রণালয় এক নির্দেশে আফগানিস্তানের অর্থ পাঠানোর ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এর ফলে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যে কেউ আমেরিকা থেকে আফগানিস্তানে টাকা পাঠাতে পারবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তবে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জিহাদি বলেছেন, তারা সার্টিফাইড কপি তুলে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করার আর্জি নিয়ে উচ্চ আদালতে যাবেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
আওয়ামী লীগ সরকারের মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে অপসারিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান মামলাটি খারিজের আদেশ দেন। এর আগে রোববার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে এই মামলার আবেদন করেন। ভার্চুয়াল টকশোতে উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, বাদী যে ভিডিও ক্লিপ দাখিল করেছে সেটিও দেখেছেন এবং দেখার পর তিনটি পর্যবেক্ষণে আবেদনটি খারিজ করে দিয়েছেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, যিনি সংক্ষুব্ধ ব্যক্তি বা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আদালতে আসেননি। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আদালতে বলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তিনি থানায় যাননি। আইন শৃঙ্খলার যদি অবনতি হয় তবে থানায় একটি মামলা করবেন। এবং তৃতীয় পর্যবেক্ষণে বলেছেন, এই ঘটনা নিয়ে সারা দেশে একই মামলা হতে পারে না, অতএব আদালত মনে করছেন ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি গ্রহণযোগ্য নয়, বিধায় খারিজ করে দিয়েছেন। এদিকে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদি তার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি নিয়ে আমরা উচ্চ আদালতে যাব। এদিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে এক মামলায় বাদী ওমর ফারুকের জবানবন্দি রেকর্ড করেছেন আদালত, তবে মামলা গ্রহণের বিষয়ে কোনো আদেশ দেননি। এছাড়া সিরাজগঞ্জ এবং বরিশালেও আজ দুটি মামলা দায়ের হয়েছে ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে। এ দুটি মামলায়ও মুরাদ হাসান ছাড়া টকশোর উপস্থাপক নাহিদকেও আসামি করা হয়েছে। দুটি মামলায়ই আদালত এখনও কোনো আদেশ দেয়নি। এর আগে মুরাদ হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে পৃথক পৃথক সাইবার ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা নেওয়ার আবেদন করা হয়েছে, তবে মামলাগুলো গ্রহণের বিষয়ে কোনো আদেশ এখনও দেননি আদালত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট আবারও হ্যাকিংয়ের শিকার হয়েছে। গতকাল ক্রিপ্টো হ্যাকাররা নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবং সেখানে একটি বার্তা দেওয়া হয় যাতে বলা হয়েছে নরেন্দ্র মোদীর দেশ বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং নাগরিকদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি বিতরণ করা হচ্ছে। বিশ্বের যেসব ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারকে ব্যাপক মাত্রায় ব্যবহার করে থাকেন নরেন্দ্র মোদী তাদের অন্যতম এবং তার ফলোয়ারের সংখ্যা 7 কোটি 30 লাখ। এই নিয়ে নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট দ্বিতীয় দফা হ্যাকিংয়ের শিকার হল। গত বছরও তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়। সে সময় করোনা ভাইরাস মোকাবেলার জন্য নরেন্দ্র মোদীর ভুয়া ত্রাণ তহবিলে অর্থদান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছিল। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুই গেরিলা নিহত হয়েছে। আজ শ্রীনগরের রংরেথ এলাকায় সংঘর্ষে গেরিলারা নিহত হয়। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুই গেরিলা নিহত হয়েছে। আজ সোমবার শ্রীনগরের রংরেত এলাকায় সংঘর্ষে গেরিলারা নিহত হয়। নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। এ সময় গেরিলারা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হলেও তারা ওই আবেদনে সাড়া না দিয়ে গুলিবর্ষণ অব্যাহত রাখলে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে দুই গেরিলা নিহত হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে আজ উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সামরিক ক্যাম্পের মধ্যে গুলি চালিয়ে সিন্দে সন্দীপ অর্জুন নামে এক হাবিলদার আত্মহত্যা করেছেন। তিনি দ্রংআরি চৌকি বলে মোতায়েন ছিলেন। আজ সোমবার ভোর 4:30 দিকে ওই ঘটনা ঘটে। সিন্দে তার সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন। অন্যদিকে গতকাল রোববার রামবনে কোম্পানি কমান্ডারের দায়িত্বপ্রাপ্ত একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। এভাবে ভিন্ন ভিন্ন এলাকায় কার্যত 24 ঘন্টার মধ্যে দুই সেনা কর্মকর্তা আত্মহত্যা করলেন। 23 রাষ্ট্রীয় রাইফেলসের আলফা কোম্পানির মহুবল পোস্টে মোতায়েন থাকা মেজর পরবিন্দর সিং নয়াদিল্লির প্রিয়দর্শিনী বিহারের বাসিন্দা ছিলেন। তিনি তার আবাসিক কোয়ার্টারে AK-47 সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পুলিশ সন্দেহজনক মৃত্যুর মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এর আগে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় গত 14 নভেম্বর সেনাবাহিনীর এক জওয়ান AK-47 রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এনকে দীপক সিং নামে ওই জওয়ান রাজৌরি জেলায় সেনাবাহিনীর এলিট পাড়া ইউনিটের অন্তর্গত রোমিও বাহিনীতে মোতায়েন ছিলেন। একইভাবে গত 23 সেপ্টেম্বর কাশ্মীরের কোপওয়াড়া জেলায় লোকিন্দার সিং ঠাকুর নামে রাষ্ট্রীয় রাইফেলসের এক সেনা জওয়ান নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। সৌদি আরবে 2015 সাল থেকে এ পর্যন্ত 6 বছরে অন্তত 886 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক। ইউরোপভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্যের ভিত্তিতে আরবি নিউজ ওয়েবসাইট মিরাত আল জাজিরা এই তথ্য তুলে ধরেছে। এতে বলা হয়েছে সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার বাড়ছে। রিপোর্টে বলা হয়েছে শুধু 2019 সালেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 184 জনকে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে 12টি শিশু ও 20 জন নারী রয়েছেন। এছাড়া 81 জন বিদেশি নাগরিককেও মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এসব নাগরিক জেলে ছিলেন। সৌদি মানবাধিকার বিষয়ে গত 10 ডিসেম্বর প্যারিস থেকে পরিচালিত এক ভার্চুয়াল সম্মেলনে বলা হয় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমনপীড়ন বেড়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। We'll be right back. বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার পর সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার পর সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আবুধাবি পৌঁছে নাফতালি বেনেট আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। আবুধাবি ও তেলাবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। অবশ্য গত বছর সেপ্টেম্বর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা চলে আসছে এবং দুপক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। এরপর গত জুনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ সংযুক্ত আরব আমিরাত সফরে যান। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর এটাই ছিল প্রথম আমিরাত সফর। পর্যবেক্ষকরা বলছেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যেও ইসরায়েল ও আমিরাতের কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় অব্যাহত রয়েছে। এ অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের পথে এখনও যেসব বাধা রয়ে গেছে, ইসরায়েল চাই সেই সব বাধা দূর করতে। এক্ষেত্রে ইসরায়েল ও আমিরাতের কর্মকর্তারা পরস্পরকে সহযোগিতা করছে। ইসরায়েল কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহানুন বিন জায়েদ সম্প্রতি ইরান সফরে আসেন। এ থেকে বোঝা যায় আমিরাত এ অঞ্চলের সব দেশের সঙ্গেই সম্পর্ক ঘনিষ্ঠ করার নীতি নিয়েছে। আমিরাতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার তেহরান সফরের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর আমিরাত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সফরকালে ইসরায়েল ও আমিরাত নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে। এদিকে ইসরায়েলের গণমাধ্যমগুলো ইরানের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠতায় উদ্বেগ প্রকাশ করেছিল। লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই অনলাইন পত্রিকা লিখেছে, ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন ইরানের সঙ্গে আমিরাতের সুসম্পর্ককে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাই হোক, ভিয়েনায় যখন চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা চলছে, ঠিক তখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর আমিরাত সফর তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। আরেকটি বিষয় হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর আমিরাত সফরের ফলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পথও খুলে যাবে এবং ক্রমান্বয়ে এই সম্পর্ক প্রকাশ্যে আসবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইতিমধ্যে বিশ্বের 60টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ভারতে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইতিমধ্যেই বিশ্বের 60টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ভারতে এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। আফ্রিকা সফর শেষে দেশে ফিরে বাংলাদেশের মহিলা ক্রিকেট টিমের দুজন সদস্য অমিক্রন আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। দেশে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে ঘোষিত করোনা ভাইরাসের এই ভেরিয়েন্টটি নিয়ন্ত্রণে সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক কার্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। অধ্যাপক শহীদুল্লাহ জানান, ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে সব সদস্যের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে দুটি সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ দুটি হচ্ছে, সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম সীমিতকরণ, পাশাপাশি 60-ঊর্ধ্ব বয়স্ক নাগরিক ও সম্মুখ সারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেয়া। কারিগরি পরামর্শ কমিটি জানিয়েছে, কোভিড-১০ রুটিন ভ্যাকসিনেশনের জন্য টিকা নিশ্চিত করে 60-ঊর্ধ্ব ও ফ্রন্টলাইনার যাদের দুই ডোজ টিকা নেয়ার অন্তত 6 মাস আগে সম্পন্ন হয়েছে তাদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে। এছাড়াও দেশে প্রবেশের সকল পয়েন্টে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন ও আইসোলেশন কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করেছে কমিটি। এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, চলতি মাসেই সম্মুখ সারির ষাটোর্ধ্বদের করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যারা ষাটোর্ধ্ব ব্যক্তি তাদেরকে দেব এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, যারা সবসময় এক্সপোজড হয় তাদেরকেও দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি।
এ সময় মন্ত্রী জানান, দেশে এ পর্যন্ত 11 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে আরো 1.5 থেকে 2 কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাতে প্রায় 4 কোটি টিকা আছে। আজকেও যুক্তরাজ্য থেকে 40 লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনো অসুবিধা নেই। মন্ত্রী আরো জানান, আজকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের ছাত্রদের টিকার অগ্রগতি নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছি, সেখানে আমরা সেরকম অগ্রগতি লাভ করতে পারিনি। এটা যাতে আরো বাড়ে, গতি যেন আনতে পারি, সেজন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত ভিয়েনা সংলাপ সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানালেন প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি আরব আমিরাত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ। ভারতের কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 গেরিলা নিহত। এবারে আরও একটি খবর। শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যেতে পারে বলে রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশির জানিয়েছেন। টর্নেডোতে নিখোঁজ লোকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার পরিপ্রেক্ষিতে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফিজ। Thank you.